রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد গত দুই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এবং সৌজন্যবোধ নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে পার্থিব প্রয়োজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কীভাবে করতেন সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আসছে জুহুদ। জুহুদের বাংলা করলে দাঁড়ায় দুনিয়া বিরাগ বা দুনিয়া বিমুখতা। দুনিয়ার জীবন ও আখিরাতের জীবন দুটি নিশ্চিত বাস্তবতা। কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের আলোচনা করেছেন। যে বিষয়টাকে কেন্দ্র করে এই আয়াতগুলো তা হচ্ছে আখিরাতের মানদণ্ড দিয়ে দুনিয়ার জীবনের পরিমাপ করা। যেহেতু এই দুটি জীবন কাটানো মানুষের অনিবার্য নিয়তি, তাই প্রতিটি জীবনকে তার সময়ের পরিমাণ অনুযায়ী গুরুত্ব দেওয়া উচিত। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেক হাদিসও রয়েছে যেগুলোতে তিনি বিভিন্নভাবে দুই জীবনের তুলনা করেছেন যেন সমস্ত মানুষ বাস্তবতা বুঝতে পারে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি দুনিয়ার পথিক অথবা মুসাফিরের ন্যায় থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক, দুনিয়ায় তো আমি কেবল একজন আরোহীর মতো যে একটি গাছের নিচে ছায়া গ্রহণ করে, এরপর তা ছেড়ে চলে যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হল তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডোবানোর পর উঠিয়ে দেখে কতটুকু পানি ওঠে। জুহদ মানে হচ্ছে কোনো নিকৃষ্ট জিনিস ছেড়ে তার চেয়ে উৎকৃষ্ট জিনিসের দিকে ধাবিত হওয়া, অথবা অন্যভাবে বলা যায় যে এমন যে বস্তু ত্যাগ করা যা নিষিদ্ধ নয় এবং নফসের নিকট প্রিয় বটে, আর এসব বস্তু অর্জন করতে বান্দা সক্ষম। সুতরাং যেই কাজ বান্দার সাধ্যে নেই তা ত্যাগ করাকে জাহেদ বা দুনিয়া বিমুখ বলা যাবে না। একইভাবে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বস্তুগুলো ত্যাগ করলেও তাকে দুনিয়া বিমুখ বলা যাবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গৃহে আসলেন, কিন্তু তার ঘরে প্রবেশ করলেন না। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কাছে ঘটনাটি বর্ণনা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি তার দরজায় একটি কারুকার্য খচিত পর্দা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কথাটি বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল যেন আমাকে এই পর্দার ব্যাপারে তার ইচ্ছা অনুযায়ী আদেশ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, অমুক অভাবগ্রস্ত পরিবার নিকট তা পাঠিয়ে দাও। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন কে আছে যার নিকট তার নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়? সাহাবিগণ বললেন, আমাদের মধ্যে প্রত্যেকের নিকট নিজের সম্পদই বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সম্পদ তো সেটাই যা সে দান করে আখিরাতের জন্য আগেই পাঠিয়ে দিয়েছে, আর যে সম্পদ সে ছেড়ে যাবে তা তার ওয়ারিসদের। জুহুদ হচ্ছে একটি ইতিবাচক রীতি। দুনিয়ার জীবন অতি দ্রুত নিঃশেষ হয়ে যাবে আর আখিরাতের জীবন চিরকাল থাকবে। যখন মানুষের হৃদয়ে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে যাবে, তখন ওই বিশ্বাস তাকে দান সৎকার দিকে উৎসাহিত করবে। এর মাধ্যমে আত্মা উচ্চ আসনে সমাসীন হয়, ইমানি আলোয় অন্তর উদ্ভাসিত হয়, বান্দা তার সকল সম্পদ আল্লাহর রাহে বিলিয়ে দিতে চায়। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যেতে চায়, যিনি বলেন, আমি আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। নেতিবাচক পন্থায় জুহুদ অর্জনের চেষ্টা করার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। দুনিয়া ত্যাগের নামে কাজকর্ম ছেড়ে বেকার বসে থাকার নাম জুহুদ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম, এবং যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর তাদের থেকে শুরু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, উপরের হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হাত উপার্জন করে, আর নিচের হাত দ্বারা উদ্দেশ্য হল যে হাত পাতে। তাই দুনিয়াত্যাগের নামে উপার্জন ছেড়ে দিলে ডান সাদকা কীভাবে করবে? জুহদ মানে মানুষের সঙ্গ ছেড়ে বৈরাগী হয়ে থাকা নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণ করবেন। সম্পদকে তুচ্ছ ভেবে তা উপার্জন করা ছেড়ে দেওয়ার নাম জুহুদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও অসহায় দরিদ্রের জন্য সম্পদ উপার্জনকারী আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো। সুতরাং নেতিবাচক পদ্ধতিতে চলার নাম জুহুদ নয়। তাই যারা সম্পদ উপার্জন ছেড়ে সামান্য খাদ্য, সাধারণ পোশাক ও ঘর হিসেবে মসজিদ নিয়েই তুষ্ট থাকে এবং ভাবে যে তারা এর দ্বারাই জাহেদের মর্যাদা লাভ করবে, তবে তারা নিশ্চিতভাবেই জুহুদ অর্জনের ভুল পন্থা গ্রহণ করেছে এবং জুহুদের মর্মার্থ বুঝতে ভুল করেছে। দুনিয়া হচ্ছে আখিরাতের উপার্জনের মাধ্যম ও উপকরণ। উপকরণ ও মাধ্যমকে উপকরণ ও মাধ্যম হিসেবেই গ্রহণ করতে হবে। প্রকৃতপক্ষে জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে ওই ভাড়া বাসায় প্রয়োজন পরিমাণ আসবাবপত্রে সন্তুষ্ট থাকে, আর স্থায়ী নিবাসকে আসবাবপত্র ও সৌন্দর্য দিয়ে পূর্ণ করে। দারিদ্র ও জুহুদের পার্থক্য। জুহুদ ও দারিদ্রকে বাহ্যিকভাবে দেখলে একই রকম মনে হতে পারে, কিন্তু উভয়টির মধ্যে অনেক পার্থক্য আছে। দারিদ্র হচ্ছে দুনিয়া বান্দা থেকে দূরে সরে যাওয়া, আর জুহুদ হচ্ছে বান্দা দুনিয়া বিমুখ হয়ে দূরে সরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেদ ছিলেন, দরিদ্র ছিলেন না। তিনি সবসময় দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করতেন। প্রত্যেক নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কুফরি, দারিদ্র ও কবরের আজাব থেকে মুক্তি চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র, অভাব অনটন ও লাঞ্ছনা থেকে মুক্তি চাই এবং আরও আশ্রয় চাই জালেম ও মজলুম হওয়া থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরও হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় এই বাক্যগুলি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের ফিতনা ও জাহান্নামের আজাব থেকে, ধনাঢ্যতা ও দারিদ্র্যের অনিষ্ট থেকে পানাহ চাই। দারিদ্র যদি ইসলামে কোনো কাম্য বিষয় হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও এর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন না। মানুষ মনে করে মানুষের উত্তম ও অনুত্তম হবার মাপকাঠি হচ্ছে ধনাঢ্যতা ও দারিদ্র, অথচ মানুষের মূল্যায়ন হবে তার দিনদারি ও উত্তম চরিত্রের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই ভুল ধারণা খণ্ডন করেছেন। এরপর বলেছেন, এই দরিদ্র ব্যক্তি ওই ধনী ব্যক্তির মতো লোকদের দ্বারা গোটা পৃথিবী ভরে যাওয়া থেকে উত্তম। দরিদ্র ব্যক্তি উত্তম ও ভালো হবার কারণ তার দারিদ্র নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল সাহাবাগণ যেন মানুষকে প্রাধান্য দেবার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টান, মানুষকে প্রাধান্য দেওয়ার মাপকাঠি যেন তার ধনাঢ্য হওয়াকে নির্ধারণ না করেন। প্রাধান্য দেবার এই পন্থাটা ভুল। নবীজির পানাহার। খাবার গ্রহণ মানুষের মূল উদ্দেশ্য নয়। খাবার গ্রহণ কেবল শারীরিক প্রয়োজন সম্পাদনের একটা মাধ্যম, যাতে মানুষ জীবনের কর্তব্যকর্ম যথাযথ আদায় করতে পারে, আর প্রয়োজন পরিমাণ খাদ্য গ্রহণ জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, শোনো, আল্লাহ তাআলা পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই কবুল করেন, আর আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ করেছেন মুমিন বান্দাদেরও সে আদেশ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো এবং নেক আমল করো, নিশ্চয় আমি তোমাদের কর্ম সম্পর্কে অবগত। এরপর তিনি আরেকটি আয়াত তিলাওয়াত করলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ.
হে ইমানদারগণ, তোমরা আমার প্রদত্ত হালাল রিজিক থেকেই ভক্ষণ করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসাফিরের কথা বললেন, যে দীর্ঘ সফর করেছে, তার চুল এলোমেলো, শরীর ধুলোমলিন। সে দোয়ার জন্য আকাশের দিকে হাত উঠিয়ে বলে, হে আমার প্রতিপালক, হে আমার রব। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম। সে প্রতিপালিত হয়েছে হারামের মাধ্যমে, তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিসে খাবার পবিত্র হবার জন্য দুটি অপরিহার্য গুণের কথা উল্লেখ করা হয়েছে। এক নম্বর, খাবার হালাল হওয়া, আল্লাহ তাআলা যে খাবার বৈধ করেছেন তা গ্রহণ করা। আর মুফাসসিরগণ এই ব্যাপারে একমত যে এই আয়াতের মধ্যে তৈয়িবাত শব্দ দ্বারা হালাল রিজিক উদ্দেশ্য। দুই নম্বর, রিজিক উপার্জনের জন্য শরীয়ত অনুমোদিত পন্থা অবলম্বন করা, যেমন হালাল মাল দ্বারা হালাল বস্তু উপার্জন করা, অথবা তার দান উপঢৌকন হিসেবে দেয়ার মাধ্যমে অর্জিত হওয়া। হাদিসের শেষাংশে এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুতরাং যেই ব্যক্তি হারাম খাদ্য গ্রহণ করবে তার দোয়া কবুল হবে না। নবীজির খাবার গ্রহণ। ইবনুল কাইয়িম রাহেমাহুল্লাহ বলেন, খাবার গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশনা ও আদর্শ হচ্ছে, উপস্থিত খাবার ফিরিয়ে দিতেন না, আর যেটা উপস্থিত নেই তার জন্য কষ্টও করতেন না। তার সামনে কোনো হালাল খাবার উপস্থিত করা হলে তিনি তা গ্রহণ করতেন, তবে ভালো না লাগলে তা গ্রহণ করতেন না, তাকে হারামও সাব্যস্ত করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খেতেন এবং এই দুটিকে পছন্দ করতেন। তিনি উট, ভেড়া, মুরগি ও খরগোশের গোশত এবং মাছ খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুনা গোশত, তাজা খেজুর ও খুরমাও খেতেন। তিনি দুধ, পানি মেশানো ছাড়া পান করতেন, তবে একটু পানি মিশিয়েও পান করেছেন। একইভাবে তিনি ছাতু ও মধু পানি মিশিয়ে ও মিলানো ছাড়া উভয়ভাবে খেতেন। তিনি শসা জাতীয় ফল কাঁচা খেজুরের সাথে মিশিয়ে খেতেন, আর খুরমা ও মাখন মিশিয়ে শুধু খেতেনই না, তা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে নিচে বসে দস্তরখানে খাবার খেয়েছেন। দস্তরখান ছিল তার খাবারের পাত্র। তিনি সর্বদা বসেই পান করতেন, তবে একবার দাঁড়িয়ে পান করেছিলেন। তিনি পানকালে আশেপাশের লোকদের মধ্যে ডান দিক দিয়ে যারা আছেন তাদের আগে দিতেন, যদিও বাম দিকে তাদের চেয়ে সম্মানিত কেউ থাকুক না কেন। এখন কিছু হাদিস উল্লেখ করা হবে, যেগুলোর মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও পরিতৃপ্ত হয়ে আহার করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হিজরতের পর থেকে রসুলের ইন্তেকাল পর্যন্ত তার পরিবারের লোকেরা ধারাবাহিকভাবে তিন দিন গমের খাদ্য দ্বারা পরিতৃপ্ত হতে পারেনি। আরেক হাদিসে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাগিনা রুয়া ইবনে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার ভাগিনা দুই মাসেরও অধিক সময় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলোতে আগুন জ্বলেনি। রুয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে খালা, তাহলে আপনাদের জীবনযাপনের উপকরণ কী ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, খেজুর আর পানি, তবে মাঝে মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আনসারি প্রতিবেশী তাদের বকরির দুধ হাদিয়া পাঠাতেন, তখন তিনি তা আমাদের পান করাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথচ তিনি একদিনে দুইবার রুটি ও তেল দ্বারা তৃপ্তির আহার করেননি। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের নবীকে দেখেছি, তিনি এই পরিমাণ শুকনো খেজুরও পাননি যা দ্বারা তার পেট পূর্ণ করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জানা মতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন পাতলা রুটি খাননি এবং এমন বকরিও খাননি যা গরম পানি দ্বারা পশম উপড়িয়ে চামড়াসহ ভুনা করা হয়। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদামাটা জীবন পদ্ধতি। বেশিরভাগ মুহাজিরদের জীবনযাপনও এমনটাই ছিল। খাইবার যুদ্ধের পর আল্লাহ মুসলিমদের স্বচ্ছলতা দান করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতি আগের মতোই ছিল। তবে তার স্ত্রীরা এই বিজয়ের পর কিছুটা স্বাচ্ছন্দ্য কামনা করেছিলেন, কিন্তু আল্লাহ আয়াত অবতীর্ণ করে তাদেরকে দুনিয়ার স্বাচ্ছন্দ্য অথবা আল্লাহ ও তার রাসুলকে বেছে নিতে বলেন। তারা আল্লাহ ও তার রাসুলকেই বেছে নেন এবং তাদের অবস্থা আগের মতোই থেকে যায়। খাবারের আদব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রতিপালিত বালক ছিলাম। খাবারের সময় আমার হাত থালার চতুষ্পার্শ্বে ঘুরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বালক, তুমি আল্লাহর নামে শুরু করবে, ডান হাতে খাবে এবং নিজের পাশ থেকে আহার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও খাবারের দোষ ধরেননি। যদি তার ভালো লাগত তাহলে খেতেন, আর ভালো না লাগলে খেতেন না। অন্য বর্ণনায় আছে, ভালো না লাগলে চুপ থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেলান দিয়ে খাবার খাই না। কাব ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খেতেন, আর হাত ধোয়ার পূর্বে আঙ্গুল চেটে খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ছুরি ব্যবহার করতেন, তা দিয়ে তিনি গোশত ও পনির কেটে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন পান করার সময় পাত্রে নিঃশ্বাস না ফেলে। তিনি পানির মশকের মধ্যে মুখ দিয়ে পান করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ, রসুন এবং এই জাতীয় কিছু খেতেন না। এগুলো খেলে যেহেতু মুখে দুর্গন্ধ হয়, তাই তিনি এগুলো খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে প্রতি লোকমা ও প্রতি ঢোকে তার শুকর আদায় করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুমিন বান্দা খায় এক পেট ভরে আর কাফের খায় সাত পেট ভরে। তাদের উদ্দেশ্য হচ্ছে উদরপূর্তি আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা। তারা চতুষ্পদ জন্তুর ন্যায় উদাসীনতা ও খেল তামাশায় মত্ত। মেকদাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝে আসে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো কিছু পূর্ণ করে না। মানুষের জন্য এতটুকু খাবারই যথেষ্ট যা তার মেরুদণ্ডকে সোজা রাখবে। যদি আরেকটু বেশি খাবার ইচ্ছা হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ রাখবে খাবারের জন্য, আর এক তৃতীয়াংশ পানির জন্য, আরেক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য। নবীজির পোশাক পরিধান। খাবারের মতো পোশাকও একটি প্রয়োজনীয় বস্তু, তবে এটাও মূল উদ্দেশ্য নয়। বরং তিনটি উপকরণ হিসেবে তা গ্রহণ করা যায়। এক, লজ্জা ঢাকা। দুই, সৌন্দর্য গ্রহণ। এবং তিন, ঠান্ডা ও গরম থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কওমের লোকদের পোশাকের মতোই পোশাক পরতেন। এমনকি নবুয়তপ্রাপ্তির পরেও তার পোশাকে কোনো নতুনত্ব আসেনি। তিনি পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান হারাম করেছেন। একইভাবে তিনি পুরুষদের নারীর সাদৃশ্য আর নারীদের পুরুষের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। পোশাকের সৌন্দর্য ও প্রসিদ্ধির পোশাক। এর আগেই বলা হয়েছে, পোশাকের একটি উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গ্রহণ করা। ইসলাম শুধু এর অনুমতিই দেয়নি, বরং একে উৎসাহিতও করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক ব্যক্তি বলে উঠল, হে আল্লাহ নবী, মানুষ তো চায় তার কাপড় জুতা যেন একটু সুন্দর হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে অহংকারবশত সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। মালিক ইবনে নাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার নিম্নমানের এক পোশাক পরে আল্লাহ নবীর দরবারে আসলাম। তখন নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ধন সম্পদ আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোন ধরনের সম্পদ আছে? আমি বললাম, আল্লাহ আমাকে উট, বকরি, ঘোড়া, গোলাম ইত্যাদি সম্পদ দান করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, সেহেতু তোমার মধ্যে যেন আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের চিহ্ন দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজ বান্দাদের মধ্যে তার নিয়ামতের চিহ্ন দেখতে চান। এসব হাদিস প্রমাণ করে যে ইসলাম মানুষের কাছে সাজসজ্জা কামনা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পোশাক পরতে নিষেধ করেছেন যেই পোশাকের শ্রেষ্ঠত্ব ও স্বাতন্ত্র্যের মাধ্যমে সুখ্যাতি লাভ করা এবং চাকচিক্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রসিদ্ধি লাভের জন্য পোশাক পরিধান করে আল্লাহ তাকে কিয়ামতের দিন অনুরূপ পোশাকেই পরিধান করাবেন। আর এই কথা স্পষ্ট যে এই ধরনের পোশাক মানুষের মাঝে অহংকার সৃষ্টি করে। কখনও লম্বা জামা পরিধান করা থেকে এই কারণে নিষেধ করা হতো। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকনু নিম্নাংশ পোশাক দ্বারা ঢাকা অংশ জাহান্নামে যাবে। নবীজির পোশাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাধ্যানুযায়ী কাপড় পরিধান করতেন। কখনও পশমি কাপড়, কখনও সুতি ও কাতানের কাপড় পরিধান করতেন, কখনও খসখসে ও মোটা কাপড়ও পরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে কালো পশমি ডোরাকাটা চাদর পরিধান করে বের হয়েছেন। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের সামনে এক জোড়া মোটা কাপড় নিয়ে এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার মসৃণ কাপড়ও পরিধান করতেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জোড়া লাল ডোরাকাটা পোশাক পরিহিত অবস্থায় দেখেছি। এই অবস্থায় তার চেয়ে অধিক সুন্দর আর কিছুই আমি কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুটিদার সুতি কাপড় পছন্দ করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কাপড় ছিল বুটিদার সুতি কাপড়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কাপড় ছিল কামিজ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি পোশাক, সবুজ চাদর, জুব্বা, কাবা, কামিজ, পাজামা, লুঙ্গি, চাদর, মোজা ও জুতা পরিধান করেছেন। সব কাজে ডান দিক থেকে শুরু করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন ইত্যাদি সর্বকাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন জুতা পরিধান করে তখন সে যেন ডান পায়ের জুতা আগে পরিধান করে, আর জুতা খোলার সময় বাম পায়ের জুতা খোলে। ডান পায়ে যেন জুতা আগে পরিধান করা হয় এবং পরে খোলা হয়। আরেক বর্ণনা আছে, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা না পরে হাঁটে, হয়তো উভয় পা খালি রাখবে, নয়তো উভয় পায়ে জুতা পরবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাপড় পরিধান করতেন ডান দিক থেকে পরতেন। মাঝে মধ্যে সাদা সিঁড়ি থাকা, ইসলাম ধর্ম সাজসজ্জা গ্রহণ ও আল্লাহর নিয়ামত হিসাবে তা প্রকাশে যত্নবান হবার নির্দেশ দেয়, তবে তা মানুষের সার্বক্ষণিক কাজ হওয়া উচিত নয়। মানুষের জীবন অনাড়ম্বর ও সাদাসিধা হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ সাদাসিধে কাপড় পরা ঈমানের আলামত, তবে এর দ্বারা অপবিত্র ও অপরিচ্ছন্ন পোশাক পরিধান করা উদ্দেশ্য নয়, কেননা পরিচ্ছন্নতা ও অপবিত্রতা দীনের আলামত। পোশাকের রং, যে সমস্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের রঙের উল্লেখ রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তিনি নিষিদ্ধ হলুদ ও জাফরান দ্বারা রঞ্জিত পোশাক ব্যতীত সব রঙের পোশাক পরিধান করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে এক জোড়া হলুদ রঙের পোশাক দেখে বললেন, তোমার মা কি তোমাকে এই পোশাক পরিধানের আদেশ দিয়েছেন? আমি বললাম, আমি তা ধুয়ে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং কাপড় দুটি পুড়িয়ে ফেলো। আরেক বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কাফেরদের পোশাক, সুতরাং তুমি তা পরিধান করো না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আরেকটি বিষয় প্রমাণিত হয়, তা হচ্ছে মুসলিমরা এমন কাপড় পরিধান করবে না যা বিশেষভাবে কাফেররা পরিধান করে এবং তারা ছাড়া অন্যরা তা পরিধান করে না। আংটির ব্যবহার, ইসলাম পুরুষের জন্য রূপার আংটি পরিধানের অনুমতি দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা পরিধান করেছেন, তবে স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম। এবার আলোচনা করা যাক নবীজির বাসস্থান নিয়ে। মক্কায় থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহ কেমন ছিল সেই সম্পর্কে আমাদের সামনে কোনো বর্ণনা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে বাস করতেন, হিজরতের পর আকিল তা বিক্রি করে দিয়েছিল। আকিল হচ্ছেন আলী ইবেন আবি তালেবের ভাই। তাই বিদায় হজের দিন উসামা ইবেন জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আগামীকাল আপনি কোথায় অবস্থান করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আকিল তো আমার জন্য কোনো থাকার জায়গা রাখেনি। তাই সংক্ষেপে আমরা তার মদিনার বাসগৃহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেন, তখন মসজিদের পেছনে পূর্বমুখী করে দুটি কামরা নির্মাণ করেন। তখন বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। কিবলা পরিবর্তনের পর কামরা দুটি কিবলার দেয়ালের দিকে অবস্থিত ছিল, যা কিবলামুখী থাকার সময় নামাজি ব্যক্তির বাম দিকে পড়ত। কামরা দুটি, একটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদা বিনতে জামা এবং আরেকটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, কারণ ততদিনে তার আক্ত হয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। বাকি ঘরগুলো প্রয়োজনের আগে নির্মাণ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিবাহ করতেন, তখনই একটি কামরা নির্মাণ করতেন। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলেন, মুহাম্মদ ইবনে ওমর বলেছেন, হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহুর গৃহসমূহ মসজিদের আশেপাশে ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন বিবাহ করতেন, তখন হারিসা রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্য একটা ঘর ছেড়ে দিতেন। এভাবে তার সকল ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের হয়ে যায়। এই ঘরগুলো মসজিদের পূর্ব পাশে অবস্থিত ছিল। কাবার দিকে মুখ করা অবস্থায় এগুলো মুসল্লিদের বাম পাশে পড়ত। এগুলো কয়েকটি ছিল মসজিদে নববীর কিবলার দিকে। মসজিদের দেয়াল ও কক্ষগুলোর মাঝখানে পাঁচ হাত প্রশস্ত রাস্তা ছিল। ঘরগুলো ছিল কাঁচা ইটের তৈরি। ছাদ ছিল খেজুর গাছের ডাল দ্বারা তৈরি। এরকম মোট নয়টা ঘর ছিল। এর মধ্যে চারটি আবার খেজুর গাছের ডাল দ্বারা তৈরি বারান্দা বিশিষ্ট ছিল। এই কামরাগুলোর দেয়াল ছিল খেজুরের ডাল ও মাটির। বিভিন্ন রেওয়ায়েতে এই ঘরগুলোর দরজা ও পর্দার কথা উল্লেখ আছে। বর্ণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরার আর এক প্রকার গাছ বা সেগুন কাঠে তৈরি এক পাল্লা বিশিষ্ট দরজা ছিল। কিন্তু এই ঘরগুলোর প্রশস্ততা ছিল খুবই কম। সহিহ বুখারীতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আঙ্গুল দ্বারা খোঁচা দিতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা শোয়া অবস্থাতেই পা গুটিয়ে নিতেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে যেতেন, তিনি আবার পা ছড়িয়ে দিতেন। এই বর্ণনা থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের প্রশস্ততা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাই। ছাদের উচ্চতা সম্পর্কে হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেন, আমি উসমান ইবিন আফফান রাদিয়াল্লাহু আনহুর আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে প্রবেশ করতাম। ঘরগুলোর ছাদ আমি হাতে নাগাল পেতাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার ঘর কাঁচা ইট দ্বারা বানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দামাআতুল জান্দাল নামক যুদ্ধের সফরে ছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে যখন ইট দ্বারা নির্মিত ঘর দেখেন, তখন সর্বপ্রথম উম্মে সালামার গৃহে প্রবেশ করেন এবং তাকে বলেন, এই ভবন কিসের? উম্মুল মুমিনীন বলেন, আমি শুধু লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তা নির্মাণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা, মুসলমানদের জন্য সবচেয়ে অকল্যাণকর খাত হল ভবন নির্মাণের খাত। খলিফা ওয়ালিদের সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরগুলো আপন অবস্থায় ছিল। যখন মসজিদ নববী মুসল্লিদের জন্য সংকীর্ণ হয়ে গেল, তখন সম্প্রসারণের কাজ অত্যাবশ্যক হয়ে পড়ল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল মসজিদের সবচেয়ে নিকটে, অর্থাৎ দেয়ালের সাথে লাগানো। তাই শেষ পর্যন্ত ঘরগুলো ভেঙে ফেলা আবশ্যক হয়ে পড়ল। আতা খুরাসিনী বলেন, আমি খেজুর গাছের ডাল দ্বারা তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের বারান্দা দেখেছি, যেগুলোর দরজায় ছিল কালো পশমি কাপড়। এরপর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের পয়গাম আসলো। তাতে লেখা ছিল যে রাসূলের গৃহগুলোর মসজিদের অন্তর্ভুক্ত করে দেয়া হবে। আমি মানুষকে সেই দিনের বেশি কখনো কাঁদতে দেখিনি। আতা রহিমাহুল্লাহ বলেন, যেদিন ঘরগুলো ভেঙে ফেলা হলো, সেদিন আমি সাঈদ ইবনে মুসাইবকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমার মন চেয়েছিল যে তারা এই ঘরগুলো যেন আপন অবস্থায় রেখে দেয়, তাহলে মদিনাবাসীদের পরবর্তী প্রজন্ম বা দূরবর্তী অঞ্চল থেকে মদিনায় আগতরা দেখতে পেত রাসূলের জীবদ্দশায় তিনি কত সামান্য সম্পদে সন্তুষ্ট ছিলেন। ওমর ইবনে আবু আনাস বলেন, যেদিন ঘরগুলো বিলীন করা হয় সেদিন আমি ওই মজলিসে ছিলাম। সেখানে সাহাবাদের সন্তান সন্ততি ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, আবু উমামা ইবনে সাহল ইবনে হানিফ, খারেজা ইবনে জায়েদ ইবনে সাবিত প্রমুখ। তারা সেদিন কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজিয়ে ফেলেছিলেন। আবু উমামা সেদিন বলেছিলেন, হায়, যদি এই ঘরগুলো বিলীন না করা হতো তবে মানুষ ভবন নির্মাণে বিরত থাকত। সবাই বুঝতে পারত আল্লাহ তাআলা তার রাসূলের জন্য কী পরিমাণ সম্পদ দানে সন্তুষ্ট ছিলেন, দুনিয়াবী ধনভাণ্ডার কী পরিমাণ তার হাতে দিয়েছিলেন। নবীজির আসবাবপত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় শয়ন করতেন তা ছিল চামড়ার, যার মধ্যে খেজুরের ছাল ভর্তি ছিল, এবং যে বালিশে তিনি হেলান দিতেন তাও ছিল চামড়ার তৈরি, যার ভেতরেও খেজুর গাছের ছাল দিয়ে ভর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে মনোমালিন্যর পর যে কামরায় অবস্থান করেছিলেন তার বর্ণনা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ে শোয়া ছিলেন। চাটাই ও রাসূলের শরীরের মাঝখানে কিছু ছিল না, তার মাথার নিচে ছিল চামড়ার বালিশ যার ভেতর খেজুরের ছাল ভর্তি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছ কেন? আমি বললাম, আল্লাহ রাসূল, কিসরা ও কায়সার কত কিছু নিয়ে আছে, অথচ আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এর উপর সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর পাতার একটি পাটি ছিল যার উপর তিনি নামাজ পড়তেন। প্রিয় শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বাড়ির বর্ণনা দিয়ে আজকের পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে একই টপিকে আরও কিছু বিষয় থাকবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।